বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 14 জানুয়ারি, 30 পৌষ এবং ফার্সি 24 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে রিপাবলিকানদের তদন্ত শুরু হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে ইরান, জানালেন সেনাবাহিনীর বিমান ইউনিটের ডেপুটি কমান্ডার। ইরানের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও সৌদি আরবের প্রস্তুতির অভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন সম্ভব হচ্ছে না বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সারা বাংলাদেশে দুর্নীতি ছড়িয়ে দেওয়ার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। শেখ হাসিনা বললেন আওয়ামী লীগ জনগণকে দেয়া কথা রাখে। এবং ভারতের উত্তরপ্রদেশে একজন মুসলিম ব্যবসায়ীকে হিন্দুত্ববাদী দুর্বৃত্তদের গণপিটুনি, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর 2 অভিযুক্ত আটক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের বিমানবাহিনী নিজের যুদ্ধ সক্ষমতা বাড়াতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে। তবে ইরান অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পাশাপাশি পর্যবেক্ষণ বিমান ব্যবহার করে থাকে। এ ধরনের ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহদি হাদিয়ান আজ এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ড্রোন শক্তি ইরানের আকাশকে শত্রুমুক্ত রাখার সক্ষমতা বাড়িয়েছে, এই প্রযুক্তিকে সেভাবেই ব্যবহার করা হচ্ছে। ইরানের এই কমান্ডার বলেন, ইরানের সামরিক নীতি প্রতিরক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যে কোনো প্রকৃত প্রতিরক্ষা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য নির্ভরযোগ্য সামরিক প্রযুক্তি এবং শক্তিশালী ও সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকা অপরিহার্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে বদ্ধপরিকর হলেও রিয়াদের এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতির অভাব রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, সৌদি আরব এখনও স্বাভাবিক সম্পর্কে ফিরতে প্রস্তুত নয়। রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় সদিচ্ছা ও আগ্রহ আমাদের রয়েছে। একই রকম সদিচ্ছা সৌদি আরবের থাকলে দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্স্থাপন সম্ভব। আমির আবদুল্লাহ কিয়ান বলেন, ইরাকের রাজধানী বাগদাদে পর্যন্ত ইরান ও সৌদি আরব পাঁচ দফা গুরুত্বপূর্ণ ও ইতিবাচক আলোচনায় মিলিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মনে করছেন ওই আলোচনা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে ইরানের মাশহাদ এবং সৌদি আরবের জেদ্দা শহরে নিজ নিজ কনস্যুলেটগুলো আবার খুলে দিতে পারে দুই দেশ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর পক্ষে গুপ্তচর বৃত্তি করার দায়ে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলী রেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যম বিভাগ আজ এ তথ্য জানিয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে আকবরীকে গ্রেফতারের পর তার আইনজীবীর উপস্থিতিতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং অকাট্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে ইরানের সুপ্রিম কোর্ট। আকবরী অতীতে ইরানের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর উচ্চ সরকারি পদে দায়িত্ব পালন করায় তার বিচার প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখা হয়। তবে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর বুধবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে মামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, আকবরী একজন প্রভাবশালী গুপ্তচর হিসেবে ইরানের স্পর্শকাতর ও কৌশলগত কেন্দ্রগুলোতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর পক্ষে গুপ্তচর বৃত্তি করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করা দল আওয়ামী লীগ নিজেরাই বেমালুম গিলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সমগ্র দেশ দুর্নীতিতে ছেয়ে ফেলেছে ক্ষমতাসীন এ সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করা দল আওয়ামী লীগ নিজেরাই এই চেতনাকে গিলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলটির মহাসচিব বলেন, বিরোধী দল ও ভিন্ন মত দমনে অত্যাচার নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ। সমগ্র দেশ এখন দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মনে করেন তিনি। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে, তাই বিএনপি দশ দফা দাবি আদায়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। তিনি দাবি করেন, দেশের মানুষ জেগে উঠেছে এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগবৎ আন্দোলনে শরিক হওয়ার জন্য। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখন আবারও বিভক্তির রাজনীতির মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।
ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত 15 বছরে তারা অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে, হত্যা গুম রাজনীতির মধ্য দিয়ে তারা আবারও সেই বিভক্তি রাজনীতিকে সূচনা করে তারা এখানে একটা একদলীয় দুঃশাসন চাপিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে দেয়া অঙ্গীকার অনুযায়ী আওয়ামী লীগ সবসময় জাতির কল্যাণে কাজ করে এবং দেশের মানুষ এর সুফলও পাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে যে কথা দেয় সে কথা রাখে, জাতির কল্যাণে আমরা কাজ করি এবং মানুষ তার সুফল পাচ্ছে। আজ সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, সবসময় তারা জনগণকে দেয়া অঙ্গীকার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচনী ইশতেহারকে স্মরণে রেখে জাতীয় বাজেট প্রণয়ন করেছেন। শেখ হাসিনা বলেন, প্রতিটি নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী অঙ্গীকার দেশবাসীর কাছে উপস্থাপন করে এবং সবসময় তাদের নির্বাচনী অঙ্গীকার রক্ষা করে, এটাই হচ্ছে বাস্তবতা। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ দেশ বসবাসকারী এক মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে একদল উগ্র হিন্দুত্ববাদী দুর্বৃত্ত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রেলওয়ে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে বসবাসকারী এক মুসলিম ব্যবসায়ীকে গণপিটুনি দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। পদ্মাবত এক্সপ্রেস ট্রেনে দিল্লি থেকে মোরাদাবাদ আসার সময় ওই ব্যবসায়ীকে মারধর করেছে কয়েকজন দুর্বৃত্ত। গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরে রেলওয়ে পুলিশ বেরেলে স্টেশন থেকে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী অসীম হুসেন বলেন, তিনি পিতলের ব্যবসা করেন এবং এ ব্যাপারে তিনি দিল্লিতে গিয়েছিলেন। দিল্লি থেকে ফেরার সময় তিনি পদ্মাবত এক্সপ্রেসের সাধারণ বগিতে বসেছিলেন। এই ট্রেনটি হাপুর স্টেশনে থামলে কিছু যুবক বগিতে ঢুকে চলন্ত ট্রেনে তাকে মারধর শুরু করে। তিনি বলেন, হামলাকারীরা তার দাড়ি চেপে ধরে তাকে চোর বলে মারধর শুরু করে। অসীম হোসেন বলেন, হামলাকারীরা তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে এবং তিনি তা করতে অস্বীকার করলে তারা তার জামাকাপড় খুলে ফেলে বেল্ট দিয়ে মারতে থাকে এবং অজ্ঞান না হওয়া পর্যন্ত তাকে মারধর করে। এ সংক্রান্ত ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর আতঙ্কিত ভুক্তভোগী ব্যক্তি প্রকাশ্যে এসে যেভাবে ঘটনার বিবরণ দিয়েছেন তাতে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত দুই ফিলিস্তিনি যুবকের জানাজার নামাজ এবং দাফন সম্পন্ন হয়েছে। দাফন অনুষ্ঠানে হাজার হাজার ফিলিস্তিনি অংশগ্রহণ করেছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযানে ওই দুই ফিলিস্তিনি শাহাদত বরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে ফিলিস্তিনি জনতা ১৮ বছর বয়সী আব্দুল হাদি নাজ্জাল এবং ২৫ বছর বয়সী হাবিব মোহাম্মদ ইকমাইলের মরদেহ কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতার তীব্র প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্ব অবসানের দাবি জানান। বৃহস্পতিবার জেনিন শহরে ইসরায়েলি সেনারা নাজ্জালের বুকে ও ঘাড়ে গুলি করে। ওই কিশোর শুক্রবার জেনিনের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার একই শহরে ইহুদিবাদী সেনারা ইকমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলি ইকমাইলের মস্তক ভেদ করে চলে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইরাকে যুদ্ধ করার জন্য কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। জার্মানি সফরে গিয়ে বার্লিনে স্বাগতিক দেশের চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সুদানি বলেন, সন্ত্রাসবাদকে নির্মূল করার সামর্থ্য ইরাকি সেনাদের রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে আমরা যুদ্ধ করার জন্য কোনো সেনা সহায়তা চাই না। তবে তিনি একথাও বলেন যে ইরাকে বর্তমানে মোতায়েন যেসব বিদেশি সামরিক উপদেষ্টা অবস্থান করছে তাদের ধরন ও আকার পুনর্মূল্যায়ন করে দেখা হচ্ছে। বর্তমানে ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে যাদেরকে ওয়াশিংটন সামরিক উপদেষ্টা বলে দাবি করছে। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের সোলেদার শহর দখল করার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেন ওই দাবি প্রত্যাখ্যান করেছে। কিয়েভ বলছে, শহরটিতে অনুপ্রবেশকারী রুশ সেনাদের এখনও প্রতিহত করে যাচ্ছে ইউক্রেনের সেনারা এবং লড়াই অব্যাহত রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনোশেঙ্কভ বলেছেন, ১২ জানুয়ারি বিকেলের মধ্যে সোলেদার শহরকে স্বাধীন করার কাজ সম্পন্ন হয়েছে। দোনেস্ক অঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সোলেদার হস্তগত হওয়ার ঘটনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান কোনোশেঙ্কভ। তবে ইউক্রেন রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, সোলেদার শহরে এখনও তুমুল যুদ্ধ চলছে। রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের তিনটি গোয়েন্দা বিমান রোমানিয়ায় মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বিমান রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাবে এবং এর মাধ্যমে রোমানিয়ার পূর্ব সীমান্ত শক্তিশালী হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তান থেকে মার্কিন সেনারা তড়ি ঘুরে করে পালিয়ে যাওয়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। রিপাবলিকানরা এখন মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ, তারা বিষয়টি তদন্ত করে দেখতে চায়, কিন্তু সহযোগিতা করছে না বাইডেন সরকার। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি এবং প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন মিস্টার ম্যাককল। ম্যাককল বলেছেন, বাইডেন সরকার এ পর্যন্ত সেনা প্রত্যাহার বিষয়ক নথি সরবরাহ করতে অস্বীকার করেছে। এখন তিনি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে নথিপত্র চেয়েছেন এবং কমিটির সাথে সহযোগিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। এক বিবৃতিতে ম্যাককল বলেছেন, এটা একেবারেই অর্থহীন এবং লজ্জাজনক ব্যাপার যে বাইডেন সরকার বারবার আমাদের দীর্ঘস্থায়ী নজরদারির অনুরোধ প্রত্যাখ্যান করে যাচ্ছে এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কিত তথ্য গোপন করছে। তিনি বলেন, এভাবে সহযোগিতা না করার প্রবণতা চলতে থাকলে কমিটি তাদের অনুরোধগুলো বাস্তবায়নের জন্য নিজেদের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হবে। তিনি আফগান সরকার এবং তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সম্পর্ক বিষয়ক দেশি বিদেশি বিভিন্ন সংস্থার তথ্যগুলো যাচাই করতে চান। ম্যাককল তাই বাইডেন সরকারকে 26 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত তথ্যপঞ্জি সরবরাহ করতে সময় বেঁধে দিয়েছেন। আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করা বা বলা যেতে পারে পালানোর এক বছর কয়েক মাস পার হয়ে গেছে। এত দীর্ঘ একটা সময় অতিবাহিত হওয়ার পর রিপাবলিকানরা এখন ওই ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট তথ্য জানতে চায়। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ এখন তারাই। তারা বলছে, ওই ঘটনা বিশ্বজুড়ে মার্কিন ভাবমূর্তি বিনষ্ট করেছে, বিভিন্ন দেশের কাছে ওয়াশিংটনের শক্তি ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে আমেরিকার মিত্র দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা নষ্ট করেছে। সুতরাং ওই ঘটনার ভেতর বাহির তারা খতিয়ে দেখতে চায়। 2001 সালের 11 সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার অজুহাতে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়। আমেরিকার ইতিহাসে এটাই ছিল তাদের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও আফগানিস্তানে তারা সফল হতে পারেনি, বরং পরাজয়ের গ্লানি নিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জনসমাগম বাড়ছে, তবে লোকসমাগম হলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আবহমান বাঙালি সংস্কৃতিতে জড়িয়ে আছে মেলা শব্দটি, যেখানে পণ্যের প্রচার প্রসার, বেচা বিক্রি আর আনন্দ আয়োজন থাকবেই। নাগরিক কর্পোরেট সংস্কৃতিতে এসে এর রূপ বদলেছে, নাম নিয়েছে নানা রূপে। দেশের অন্যতম বড় মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কিনতে কিংবা ঘুরতেও। স্থান পরিবর্তনের কারণে প্রথম দিকের কিছু অব্যবস্থাপনাকে পাশ কাটিয়ে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করে এখন বেশ জনসমাগম বাড়ছে বাণিজ্য মেলায়। চলতি বছরেও শুরু থেকেই ক্রেতা শূন্যতায় ভুগছিল নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বসা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে কেনা বেচার জন্য ছুটির দিনের ভরসায় ছিলেন বিক্রেতারা, আর হয়েছেও তাই। পৌষের শেষে এসে কুয়াশাচ্ছন্ন দিনেও ছুটির আমেজ থাকায় ভিড় বেড়েছে মেলার বিভিন্ন স্টলে।
সময় পাচ্ছি, আজকে শনিবার দিন, তো ওই গ্যাপে আসছে। এবার ভালোই হয়েছে, রাস্তাঘাট সব ভালো, মেলাটাও ভালো লাগলো আগেরবারের তুলনায়।
তবে লোক সমাগম হলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে দাবি অনেক ব্যবসায়ীর।
12-15 দিন পর হচ্ছে কিছুটা সেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন মানে এখন পর্যন্ত ওই রকম সেল আমরা পাইনি। এবারে একটু কমার কি গতবার একটু মানে কি বেশি হয়েছিল।
কিন্তু আগত প্রায় সবার মধ্যেই ছিল উৎসবের আমেজ। কথা হয় নারায়ণগঞ্জের দেলপাড়া থেকে আসা হাকিম চৌধুরীর সঙ্গে। রেডিও তেহরানকে তিনি বলেন পরিবার পরিজনের শখেই এই মেলায় আসা। অনেক কিছুই কেনাকাটার পরিকল্পনা ছিল তাদের, তবে অনলাইন ও বাইরের দোকানের তুলনায় মেলায় পণ্যের দাম অনেক বেশি মনে হওয়ায় কেনাকাটা কম করছেন তার পরিবারের সদস্যরা।
মালের বা পণ্যের কোয়ালিটি মেনটেন করা উচিত এবং আরো প্রোডাক্টের সহজলভ্যতা করা উচিত।
মেলা ঘুরে দেখা গেছে মেলার অভ্যন্তরীণ প্যাভিলিয়ন ও স্টলগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশীয় পোশাক, হস্তশিল্পজাত পণ্য, সাজসজ্জার সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্যের সমাহার ছিল সবচেয়ে বেশি। রাজধানীর ড্যামড়া থেকে মেলায় ঘুরতে আসা গৃহিণী তাসলিমা বেগম রেডিও তেহরানকে বলেন ভিড় ঠেলে কেনাকাটা করতে হয়েছে তাদের, তবে সবকিছু একসঙ্গে পেয়ে ভালো লাগছে তাদের।
ওরা একটু দাম বেশি চাচ্ছে, মানে নরমালি আমরা যেসব আইটেমগুলো কিনি ওগুলোর চাইতে আর কি একটু বেশি।
মিরপুরের বাসিন্দা আলী আহমদ ও তার স্ত্রী রুবিনা আহমেদের সঙ্গে কথা হয় রেডিও তেহরানের। তারা বলেন একটু দূরে হওয়ায় মেলায় আসতে অসুবিধা হয়েছে খানিকটা।
নাঙ্গিকে মেলা উপভোগ করছে, আগে তো আমরা সেরে বাংলা নগরের মেলাতে ছিলাম, ওইখানে সিকিউরিটির অভাব ছিল, এখানে পর্যাপ্ত সিকিউরিটি আছে।
নীলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন প্রখ্যাত মনীষী খাজা নাসিরউদ্দিন তুসির জীবনী ও তার গবেষণা কর্ম নিয়ে আলোচনা করব। তিনি ইরানের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী ও পণ্ডিতদের অন্যতম। তিনি এই নামে বিখ্যাত হলেও তাঁর আসল নাম হল মোহাম্মদ ইবনে হাসান জাহরুদ্দিন তুসি। তিনি জন্ম নিয়েছিলেন উত্তর পূর্ব ইরানের তুস শহরে খ্রিস্টীয় 1201 সনের ফেব্রুয়ারি মাসে। খাজা নাসিরউদ্দিন তুসির কয়েকটি লেখায় তুস শহরকে তার জন্মস্থান হিসেবে উল্লেখ করা হলেও হামদুল্লাহ মুস্তফি সহ কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন খাজা নাসিরউদ্দিন তুসি আসলে ওয়ারশাহ নামক গ্রামের অধিবাসী ছিলেন।
খাজা নাসিরউদ্দিন তুসির পূর্বপুরুষরা তুসে আসেন এবং এই তুসেই তার জন্ম হয়েছিল বলে তিনি তুসি নামে খ্যাত হন। খাজা নাসিরউদ্দিন তুসির বাবার নাম ছিল মোহাম্মদ ইবনে হাসান। তিনি ছিলেন একজন ধর্মতাত্ত্বিক ও হাদিস বিশেষজ্ঞ। খাজা তার বাবার কাছেই কোরআন ও ধর্মতত্ত্ব সহ নানা শাস্ত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করেন, আর নিজের চাচা নুরুদ্দিন মোহাম্মদ ইবনে আলীর কাছে পড়েন হাদিস শাস্ত্র। এরপর তিনি যুক্তিবিদ্যা ও দর্শন পড়েন এবং ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞানের প্রচলিত নানা শাখায় ব্যাপক দক্ষতা অর্জন করেন। খাজা নাসিরউদ্দিন তুসি ক্যালকুলাস, জ্যামিতি ও অ্যালজেব্রাতেও দক্ষতা অর্জন করেন। সঙ্গীত শাস্ত্রও আয়ত্ত করেছিলেন তিনি। এরপর তিনি যৌবনেই জন্মভূমি ছেড়ে চলে যান নিশাপুরে। খাজা নাসিরউদ্দিন সেখানে গণিত ও জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী হন। উত্তর পূর্ব ইরানে অবস্থিত প্রাচীন খোরাসানের অন্যতম প্রধান শহর নিশাপুর ছিল কয়েক শতক ধরে মুসলিম বিশ্বের জন্য জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। এই মহান মনীষীর জীবদ্দশায়ও নিশাপুরের সেই খ্যাতি বজায় ছিল।
খাজা নাসিরউদ্দিন তুসি নিশাপুরে অল্প কিছুকাল থেকে জ্ঞান বিজ্ঞানের বহু শাখায় পারদর্শী হন। গণিত, জ্যোতির্বিদ্যা ও ধর্মতত্ত্ব ছাড়াও আধ্যাত্মিক রহস্য, যুক্তিবিদ্যা, দর্শন, নীতিশাস্ত্র, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন খাজা নাসিরউদ্দিন তুসি। এছাড়াও তিনি গড়ে তুলেছিলেন অনেক জ্ঞানী, গুণী ও বিজ্ঞানী। পণ্ডিত ও বিজ্ঞানীদের অনেকেই খাজা তুসিকে দার্শনিকদের প্রধান বলে অভিহিত করেছেন। খাজা নাসিরউদ্দিন তুসি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু ও সুদর্শন। সাংস্কৃতিক বিকাশ ও দরিদ্রকে সহায়তার জন্য তিনি সম্ভাব্য সবকিছুই করতেন। খাঁটি ইসলাম তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের আদর্শ প্রচারের জন্য তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন। খাজা নাসিরউদ্দিন তুসি নিশাপুরে যখন পড়াশোনা শেষ করেছিলেন, তখন মোগল হামলার শিকার হয় এই শহর। বর্বর মোগলরা নিশাপুর ছাড়াও ইরানের শহরগুলোকে একের পর এক গুঁড়িয়ে দেয়। কেবল ইসমাইলি দুর্গগুলোই এই সর্বগ্রাসী মঙ্গল হামলাগুলোর সামনে রুখে দাঁড়িয়েছিল।
এ সময় ইসমাইলি রাজা ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, আর কুয়েস্তানের গভর্নর ছিলেন নাসিরউদ্দিন মোহতাশাম। তিনি জ্ঞান বিজ্ঞানের বিস্তারে ব্যাপক উৎসাহ দিতেন এবং বিজ্ঞান গবেষণায় পৃষ্ঠপোষকতা করতেন। মোহতাশাম খাজা নাসিরউদ্দিন তুসিকে কুয়েস্তানে আসার আমন্ত্রণ জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খাজা নাসিরউদ্দিন এই আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সেখানে থাকেন এবং এখানেই তিনি অধ্যয়নের পাশাপাশি কয়েকটি বইও লিখেছেন। তবে খাজার কয়েকটি লেখনী থেকে জানা যায়, ইসমাইলি দুর্গগুলোতে থাকার সময় নানা কষ্ট ও দুর্ভোগের শিকার হয়েছিলেন এই মহান মনীষী, এবং তিনি অনিচ্ছা সত্ত্বেও এইসব দুর্গে বসবাস করতে বাধ্য হয়েছিলেন। এ সময় ইসমাইলি রাজা আলাউদ্দিন তার রাজ্যে খাজার উপস্থিতির কথা জানতে পারেন এবং তাঁকে রাজদরবারের সদস্য হওয়ার প্রস্তাব দেন। খাজা নাসিরউদ্দিন এই প্রস্তাব মেনে নেন। তিনি এখানে গণিত বিষয়ে কয়েকটি বই লিখেছিলেন।
এই যুগে ইরানের শহরগুলো মঙ্গল হামলায় বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়েছিল। তারা জনগণের উপর নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল। মঙ্গলরা বাগদাদ ও ইসমাইলি দুর্গগুলো দখল করতে চেয়েছিল, আর এ লক্ষ্য অর্জন করতে মোগল শাসক হালাকু খান এ অঞ্চলে 120,000 সেনার এক শক্তিশালী বাহিনী জড়ো করে। প্রথমে কোহেস্তানের গভর্নর মোহতাশাম মোগল সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। এরপর হালাকু খান একের পর এক ইসমাইলি দুর্গ দখল করে। হালাকু খান এক দূত পাঠিয়ে ইসমাইলি রাজা রোকনউদ্দিন খোরশাকে আত্মসমর্পণ করতে বলে। অবশেষে তিনিও হালাকু খানের কাছে আত্মসমর্পণ করেন। হালাকু খান খাজা নাসিরউদ্দিন ও তার পরিবার পরিজনের কোনো ক্ষতি করেনি, কারণ প্রথমত এ সময় চিকিৎসক হিসেবেও খাজা নাসিরউদ্দিন এবং তার সন্তানদেরও বেশ নাম ডাক ছিল। দ্বিতীয়ত, তারা গণহত্যা ঠেকানোর জন্য মোগল সেনাদের কাছে আত্মসমর্পণ করতে ইসমাইলি রাজাকে অনুরোধ জানিয়েছিলেন। রাজাও তাদের পরামর্শেই আত্মসমর্পণ করেন।
বলা হয় হালাকু খান অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয় হওয়া সত্ত্বেও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিল এবং রসায়ন ও জ্যোতির্বিদ্যা বিষয়ের জ্ঞান অর্জনে আগ্রহী ছিল। তাই হালাকু খাজা নাসিরউদ্দিনকে তার দরবারের সদস্য করে। নানা বিষয়ে, বিশেষ করে গণিত ও জ্যোতির্বিদ্যায় পাণ্ডিত্যের অধিকারী খাজা নাসিরউদ্দিন ছিলেন হালাকুর দরবারের প্রভাবশালী সদস্য। তিনি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হালাকু খানকে পরামর্শ দিতেন। জ্ঞান বিজ্ঞানের ইতিহাস শীর্ষক বইয়ে জর্জ শার্টন লিখেছেন, খাজা নাসিরউদ্দিন তুসি হালাকু খানের উপর গভীর প্রভাব রেখেছিলেন। হালাকু সব গুরুত্বপূর্ণ বিষয়েই তুসির সঙ্গে সলা পরামর্শ করত, কারণ হালাকু নানা বিষয়ে তুসির ব্যাপক পাণ্ডিত্য সম্পর্কে সচেতন ছিল। খাজা নাসিরউদ্দিন মঙ্গল হামলার সময় নানা বিজ্ঞানে পারদর্শী একজন পণ্ডিত বা বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। এ সময় তিনি নিশাপুর ছেড়ে চলে যান ইসমাইলি দুর্গে। সেখানে তিনি কয়েকটি বই লিখেছিলেন। মঙ্গল কমান্ডার হালাকু খান ইরান অভিযান শেষে ও ইসমাইলিদেরকে বিতাড়িত করার পর খাজা নাসিরউদ্দিনকে তার দরবারে সদস্য হওয়ার আমন্ত্রণ জানায়।
ইসমাইলিদেরকে দমনের পর হালাকু খান বাগদাদে হামলা চালিয়ে আব্বাসীয় রাজবংশকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেয়। খান এ বিষয়ে খাজা নাসিরউদ্দিনের পরামর্শ চায়। খাজা এ বিষয়ে আগেই ভেবেছিলেন, তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে আব্বাসীয় শাসকরা ভবিষ্যতে নানা সংকটের শিকার হবেন এবং ইরাক খুব সহজেই মঙ্গলদের করায়ত্ত হবে। হালাকু খাজাকে বিশ্বাস করতেন এবং বাগদাদ অবরোধের পদক্ষেপ নেন। অবশেষে 665 হিজরিতে আব্বাসীয় খলিফা ও তার তিন পুত্র এবং অন্যান্য বড় কর্মকর্তাদের বাগদাদ থেকে বিতাড়িত করে মোগলরা। এভাবে বাগদাদ মোগলদের হস্তগত হয়। হালাকু খান খলিফাকে হত্যার নির্দেশ দেন।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞান ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আমরা খাজা নাসিরউদ্দিন তুসির জীবনের আরও কিছু দিক নিয়ে আলোচনা করব, আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 14 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। তাদের মিথ্যাচারের জবাব দিতে রুচিতে বাধে বলেছেন ফখরুল দৈনিক প্রথম আলো। কোথায় দুর্নীতি হচ্ছে তথ্য দেন, ব্যবস্থা নেব বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। মেগানের জন্য ব্রিটিশ রাজপরিবারের ক্ষমা চাওয়া উচিত বলেছেন প্রিন্স হ্যারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচন সাত্তারকে বিজয়ী করতে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের 3 প্রার্থী দৈনিক মানব জমিন। এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পরামর্শেই র্যাব তৈরি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তর। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। 1.5 কিলোমিটার দূরেও নিখুঁত নিশানা, পাক ড্রোন ধ্বংস করতে সেনার নয়া অস্ত্র জ্যামার বন্দুক দৈনিক আনন্দবাজার পত্রিকা। 24-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলো, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বলেছেন অমর্ত্য সেন দৈনিক সংবাদ প্রতিদিন। এবং করাত দিয়েই শ্রদ্ধার দেহ 35 টুকরা করা হয়, প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তাদের মিথ্যাচারের জবাব দিতে রুচিতে বাধে, ফখরুল দৈনিক প্রথম আলো এই শিরোনামে লিখেছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের মিথ্যাচারের জবাব দিতে আমাদের রুচিতে বাধে। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকরা আরেকটি প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি বিবৃতি দিয়েছেন, আজ আওয়ামী লীগের নেতাদের কথার উত্তর দিতে তিনি বসেননি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 19 জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা দেন মির্জা ফখরুল।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলেছি কোথায় দুর্নীতি হচ্ছে, আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। দুর্নীতির কথা শুধু মুখে মুখে বললে তো হবে না, এখন এমন এমন লোকজনের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। আজ শনিবার সকালে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। যৌথ সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, অথবা কেউ বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তাদের অনেক সময় বাড়িঘর ছেড়ে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। শেখ হাসিনা বলেন, 14 বছরে যে কাজ সরকার করেছে তাতে দেশের অনেক উন্নয়ন হয়েছে।
দৈনিক যুগান্তর লিখেছে, র‍্যাব গঠনের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পৃক্ততা ছিল দাবি করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, র‍্যাব যখন তৈরি হয় তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়, তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র‍্যাবের কনসেপ্টটা দেয়, তারাই তৎকালীন সরকারকে এজন্য ইকুইপমেন্ট দেয়, তাদের কারণেই প্রাথমিকভাবে র‍্যাব চালু হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মোমেন। মোমেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে র‍্যাব এখন অনেক পরিপক্ব, দেশের জনগণ পারফরমেন্সের জন্য তাদের চাই, যুক্তরাষ্ট্র অন্য বুদ্ধিতে তাদের উপর প্রেসার দিয়েছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়, কোনো বুলেটের মাধ্যমে আসেনি, আওয়ামী লীগ সরকার ব্যালটের মাধ্যমে আসে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মৌলিক উদ্দেশ্য, আমরা একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।
দৈনিক নয়াদিগন্তের খবর, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সব যানবাহনে ভাড়া বেড়েছে, শুধু ট্রেনে ভাড়া বাড়েনি। প্রধানমন্ত্রী বলেছেন, এটা সেবামূলক, সাধারণ মানুষের আরামদায়ক চলাচলের কথা চিন্তা করেই কাজ করা হচ্ছে। শনিবার সকালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন দুপুরে চাষাড়া রেল স্টেশন ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট T2 এবং T1 পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করতে নারায়ণগঞ্জে আসেন তিনি। নগরীর বঙ্গবন্ধু সড়কের 2 নম্বর রেল গেটের সামনে নিজ গাড়ি থেকে নেমেই পায়ে হেঁটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভিকে সাথে নিয়ে পায়ে হেঁটে 1 নম্বর রেল গেট পর্যন্ত নতুন রেল লাইনের জমি পর্যবেক্ষণ করে বোস কেবিনে আসেন চা পান করতে। এ সময় আলাপচারিতায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। 1.5 কিলোমিটার দূরেও নিখুঁত নিশানা, পাক ড্রোন ধ্বংস করতে সেনার নয়া অস্ত্র জামার বন্দুক। দৈনিক আনন্দবাজার পত্রিকা এই শিরোনামের খবরে লিখেছে, পাকিস্তানের ড্রোন হানাদারি রুখতে বফর্সের শরণাপন্ন হয়েছিল ভারতীয় সেনা, তাতে আংশিক সুফলও মিলেছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC এবং পঞ্জাব রাজস্থানের সীমান্তে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবেলার সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য সেনা এবং BSF কে পরামর্শ দিয়েছেন তিনি। শাহের পরামর্শ মেনে এক্ষেত্রে জামার বন্দুকের ব্যবহারের উপর জোর দিচ্ছে সেনা এবং BSF। রাজীব গান্ধীর জামানায় কেনা 155 মিলিমিটার বফোর্স হাউজার নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় বাহিনীর ব্যবহৃত 40 মিলিমিটার বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামানের সাহায্যে সীমান্তে পাক ড্রোনের হানাদারে রুখতে কয়েক বছর আগে সক্রিয় হয়েছিল সেনা। প্রায় 85 বছরের পুরনো সেই বোফোর্স L-70 বিমান বিধ্বংসী কামানের সাহায্যে কিছু সাফল্য মিলেছে। 500 মিটার পর্যন্ত যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই হালকা স্বয়ংক্রিয় কামানগুলি মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তের বিভিন্ন এলাকায়।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, 2024 লোকসভায় বিজেপি একপেশেভাবে জিতে যাবে ধরে নেওয়া ভুল হবে, মত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের। তার কথা অনুযায়ী 24-এর লোকসভায় আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই সঙ্গে তার সংযোজন এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন। এমনিতেই অমর্ত সেন বিজেপি এবং নরেন্দ্র মোদীর ঘোষিত বিরোধী, তবে এভাবে খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খোলাখুলি বার্তা দিতে কখনো শোনা যায়নি অমর্ত সেনকে। বরাবরই তিনি বাম মনস্ক, কিন্তু 2024 সালের লোকসভার আগে অমর্ত সেন এক প্রকার স্পষ্টই বলে দিলেন, প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি সংবাদ সংস্থা PTIকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই এমনটা একেবারেই নয়, আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য। যদিও পরক্ষণেই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলে দেন, একই সঙ্গে এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরের এখানেই গুটিয়ে নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি সৈনিকদের কঠোর পরিশ্রম ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ওই যুদ্ধে অংশগ্রহণকারী দুজন ইরানি কিশোর যোদ্ধার আত্মত্যাগ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে খোররাম শাহ রক্ষা করতে কিশোর ও তরুণরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। ইরাক সীমান্তে অবস্থিত এই শহরের প্রতিরোধ যোদ্ধারা আগ্রাসী বাহিনীকে 34 দিন পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলেন। তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমি রক্ষা করে এক ঐতিহাসিক বীরত্ব গাথা তৈরি করেছিলেন। নিজ শহর রক্ষা করতে গিয়ে যেসব যোদ্ধা প্রাণপণ লড়াই করেছিলেন তাদের অন্যতম ছিলেন 13 বছর বয়সী বেহনাম মোহাম্মাদি। বেহনাম 1967 সালে খোররাম শহরের নিজের পৈতৃক ভিটায় জন্মগ্রহণ করেন। 1980 সালের সেপ্টেম্বরে শহরটিতে এই গুজব ছড়িয়ে পড়ে যে ইরাকি বাহিনী খোররাম শহরে হামলা চালাতে পারে।
বেহনাম একথা বিশ্বাস করতেই পারছিলেন না যে তার প্রিয় শহরটি ইরাকিরা দখল করে নেবে, কিন্তু শেষ পর্যন্ত সেই গুজব সত্যি হয়। ইরাক ইরানে আগ্রাসন চালায় এবং যুদ্ধ শুরু হয়ে যায়। খোররাম শহর ছেড়ে নারী শিশু ও বৃদ্ধরা ইরানের অভ্যন্তরে নিজেদের আত্মীয় স্বজনের কাছে নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তু 13 বছর বয়সী বেহনাম শহর রক্ষা করতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইরাকের পদাতিক বাহিনী খোররাম শহর অবরোধ করে রাখে এবং দেশটির বিমানবাহিনী শহরের বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করে। কোথাও বোমা বর্ষণ হলেই বেহনাম আহতদের সেবায় ছুটে যেতেন। শহরে অবস্থানকারী ইরানি যোদ্ধাদের কাছে কিছু রাইফেল ছাড়া আর কিছুই ছিল না। তারা উপায়ন্তর না দেখে মোলোটভ ককটেল বানাতে শুরু করেন।
শিশু বেহনাম শত্রু সেনাদের অবস্থান জানার জন্য শহর ছেড়ে বেরিয়ে পড়তেন এবং ফিরে এসে প্রতিরোধ যোদ্ধাদেরকে মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তাকে কয়েকবার ইরাকি সেনারা ধরে ফেলে। একবার তিনি ধরা পড়ার পর ইরাকি সেনাদের বলেন, আমি মায়ের সঙ্গে যাচ্ছিলাম, হঠাৎ মাকে হারিয়ে ফেলেছি। ইরাকি বাহিনীও একথা বুঝতে পারত না যে মাত্র ১২-১৩ বছরের একটি ছেলে গোয়েন্দা তৎপরতা চালাতে পারে, তাই তারা বেহনামকে ছেড়ে দিত। শেষ পর্যন্ত ইরানি যোদ্ধাদের প্রতিরোধ বুহ ভেদ করে ইরাকি বাহিনী খোররামশারের একাংশ দখল করে নেয়। শহর আগেই খালি হয়ে গিয়েছিল বলে দখলদার সেনারা ইরানি নাগরিকদের ঘরবাড়িতে আশ্রয় নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। এ সময় প্রতিটি ইরানি বাড়িতে কয়েকজন করে ইরাকি সেনা দেখা যেত।
এ সময়ে বেহনাম নিজের শরীরে ধুলা মাখিয়ে চুলগুলো উস্কো খুস্কো করে কাঁদতে কাঁদতে সেই সব বাড়ির কাছে যেত যেসব বাড়িতে অধিক সংখ্যক ইরাকি সেনা অবস্থান করছিল। ইরাকিরা ধুলাবালি মাখা একটি বাচ্চা ছেলেকে নিয়ে মাথা ঘামাতে চাইত না। বেহনাম ঘুরে ঘুরে ইরাকি সেনারা সবচেয়ে বেশি সংখ্যায় কোথায় আছে সেই তথ্য ইরানি যোদ্ধাদের কাছে তুলে দিত। ইরানি যোদ্ধারা বেহনামের দেয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করতেন। অবশেষে এই কিশোর যোদ্ধা ইরাকি বাহিনীর হাতে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আগ্রাসী সেনারা ইরানি যোদ্ধাদের উপর মুহুর্মুহ কামান ও ট্যাঙ্কের গোলা বর্ষণ করছিল। আরাস নামক সড়কে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
যথারীতি ওই সংঘর্ষে অংশ নিতে বেহনাম এসে হাজির হয়, কিন্তু হঠাৎ প্রতিরোধ যোদ্ধারা দেখতে পান বেহনামের মাথা ও বুক দিয়ে রক্ত ঝরছে। নীল রঙের চেক শার্ট পরা বেহনামের সারা শরীর রক্তে ভরে যাচ্ছিল। ইরাকি বাহিনীর গোলার আঘাতে এই কিশোর যোদ্ধা তর পাচ্ছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই শাহাদতের অমীয় সুধা পান করেন। খোরামশার পুরোপুরি ইরাকি বাহিনীর দখলে চলে যাওয়ার কয়েকদিন আগে বেহনাম মোহাম্মদ নিহত হন। বয়সে ছোট হওয়া সত্ত্বেও মৃত্যুর আগে অন্যান্য যোদ্ধার দেখা দেখি বেহনামও নিজের ওয়াসিয়াতনামা লিখে ফেলেছিলেন। ওই ওয়াসিয়াতনামার একাংশে লেখা রয়েছে, আমি প্রতি মুহূর্তে শাহাদতের প্রহর গুনছি। সহযোদ্ধাদের কাছে আমার আকাঙ্ক্ষা তারা যেন ইমামকে একা ফেলে না যায় এবং আল্লাহকে ভুলে না যায়। তারা যেন যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখে। হে ইরানি মাতা ও পিতারা, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় জিহাদকারী হিসেবে গড়ে তোলো।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি সৈনিকেরা মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতেন এবং মৃত্যুকে পরোয়া করতেন না। মৃত্যু ভয় দূর করতে পেরেছিলেন বলে তারা ন্যূনতম অস্ত্রশস্ত্র দিয়ে বিপুল পরিমাণ সমরাস্ত্রে সজ্জিত ইরাকি বাহিনীর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন। খোরামশার রক্ষার লড়াইয়ে অংশগ্রহণকারী আরেক কিশোরের নাম মোহাম্মদ হোসেন ফাহমিদে। তার বয়সও ছিল মাত্র ১৩ বছর। বেহনাম খোরাম শহরের অধিবাসী হলেও ফাহমিদে সেখানকার অধিবাসী ছিলেন না। ১৯৬৭ সালে তার জন্ম হয়েছিল ইরানের মধ্যাঞ্চলীয় শহর কোমে। তিনি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নির্দেশে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিয়েছিলেন। ইরাকি বাহিনী ইরানের উপর আগ্রাসন শুরু করলে ফাহমিদে স্বেচ্ছায় খোরাম শহর রক্ষার লড়াইয়ে অংশ নেন।
বয়স অল্প হওয়ার কারণে ফাহমিদেকে রণাঙ্গন থেকে ফেরত পাঠানো হলে তিনি বলেন, আপনারা আমাকে ঠেকিয়ে রাখতে পারবেন না, আমি আবার ফ্রন্টে যাব এবং মাতৃভূমি রক্ষার কাজে অংশ নেব। আমি আবার যুদ্ধে যাব না এমন প্রতিশ্রুতি দিতে পারছি না। মোহাম্মদ হোসাইন ফাহমিদে এভাবে সবার অগোচরে আবার ফ্রন্ট লাইনে চলে যান এবং নিজের বন্ধু মোহাম্মদ রেজা শামসের সঙ্গে একই ঘাঁটিতে অবস্থান নেন। একদিন সম্মুখ লড়াইয়ে মোহাম্মদ রেজা আহত হলে তাকে অনেক কষ্টে টেনে পেছনে নিয়ে যান ফাহমিদে এবং তাকে নিরাপদ স্থানে রেখে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসেন। তিনি ইরাকি বাহিনীর অসংখ্য ট্যাঙ্ক আসছে দেখে শরীরে কয়েকটি গ্রেনেড বেঁধে সামনে এগিয়ে যান। একটি ট্যাঙ্কের সামনে গিয়ে শরীরে থাকা গ্রেনেডগুলোর বিস্ফোরণ ঘটান। ইরাকি সেনাসহ ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এবং সেই সঙ্গে ফাহমিদের ছোট্ট শরীরও ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এই দৃশ্য দেখার পর ইরাকি বাহিনীর বাকি ট্যাঙ্কগুলো বড় ধরনের হামলা হয়েছে ভেবে পিছু হটে পালিয়ে যায়। এভাবে ইরাকি বাহিনীকে কয়েকদিনের জন্য আটকে রাখা সম্ভব হয় এবং এরই মধ্যে ইরানি যোদ্ধাদের জন্য রসদ সরবরাহ পৌঁছে যায়। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে আরও কথা বলার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে স্মার্ট ও নির্ভুল অস্ত্রসজ্জিত ড্রোন ব্যবহার করছে ইরান, জানালেন সেনাবাহিনীর বিমান ইউনিটের ডেপুটি কমান্ডার। ইরানের একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও সৌদি আরবের প্রস্তুতির অভাবে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব হচ্ছে না বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সারা বাংলাদেশে দুর্নীতি ছড়িয়ে দিতে দেওয়ার জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ জনগণকে দেওয়া কথা রাখে। এবং ভারতের উত্তরপ্রদেশে একজন মুসলিম ব্যবসায়ীকে হিন্দুত্ববাদী দুর্বৃত্তদের গণপিটুনি, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দুই অভিযুক্ত আটক। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.